আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এসব তে রিসালা, ঠাট্টা করে মিথ্যা বলা কেমন? এই প্রবন্ধটি আমিন আহলে সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলিয়ার কথাবার্তার আদব নামক কিতাবের 27 থেকে 37 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আত্মারের দোয়া। হে আমার প্রতিপালক, যে ব্যক্তি ঠাট্টা করে মিথ্যা বলা কেমন শীর্ষক পুস্তিকাটি পড়বে বা শুনবে, তাকে সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করুন এবং তাকে তার পিতামাতা সহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করান। আমিন বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। হযরত শাইখ আবু বকর শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন বাগদাদের প্রখ্যাত আলেম হযরত আবু বকর ইবনে মুজাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে এলেন। তিনি অর্থাৎ আবু বকর ইবনে মুজাহিদ তৎক্ষণাৎ দাঁড়িয়ে তাকে আলিঙ্গন করলেন এবং তার কপালে চুমু দিয়ে অত্যন্ত সম্মানের সাথে নিজের পাশে বসালেন। উপস্থিত ব্যক্তিরা জিজ্ঞাসা করলেন, হে সাইয়িদি, আপনি এবং বাগদাদের লোকেরা তো এতদিন তাকে পাগল বলতেন, কিন্তু আজ তার প্রতি এত সম্মান কেন? তিনি অর্থাৎ আবু বকর ইবনে মুজাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি জবাব দিলেন, আমি এমনি এমনি এমনটাই করিনি। আলহামদুলিল্লাহ, আজ রাতে আমি স্বপ্নে একটি ঈমান উদ্দীপক দৃশ্য দেখেছি যে হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। তখন আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তার কপালে চুমু দিয়ে নিজের পাশে বসালেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর শিবলির প্রতি এত বেশি অনুগ্রহের কারণ কি? আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য বিষয় সম্পর্কে খবর দিয়ে বললেন যে তিনি প্রত্যেক নামাজের পর এই আয়াতটি পড়েন। পারা 11 সূরা তওবা আয়াত নাম্বার 128। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এরপর আমার উপর দুরুদ পড়েন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি জিহবাকে সংযত রাখে তার আমলও সংযত হয়ে যায়। হযরত ইউনুস ইবনে উবাইদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, যে ব্যক্তি জিহবাকে সংযতভাবে ব্যবহার করে আমি তাকে নেক আমল করতে দেখি। প্রিয় ইসলামী ভাইরা, যে ব্যক্তি জিহবাকে না ভেবেচিন্তে কাচির মতো চালায় তার থেকে মিথ্যা গীবত সব কিছুই প্রকাশ পেতে থাকে। বেশি কথা বলা ব্যক্তির পক্ষে হাসি টাটা থেকে বাঁচা কঠিন হয় এবং হাসি মিথ্যার মিশ্রণ অর্থাৎ ভেজাল থাকে। মনে রাখবেন, ঠাট্টা করে মিথ্যা বলা জায়েজ নেই। ঠাট্টা করে মিথ্যা বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ধ্বংস তার জন্য যে কথা বলে এবং মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। জাহান্নামের গভীরে পতিত হয়। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাণী, বান্দা কথা বলে এবং কেবল এজন্যই কথা বলে যে মানুষকে হাসাবে, এর কারণে সে জাহান্নামের এত গভীরে পতিত হয় যা আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের চেয়েও বেশি, এবং জিহ্বার কারণে যত পদস্থলন হয় তা পায়ের পদস্থলনের চেয়েও অনেক বেশি। হযরত আল্লামা আব্দুর রহমান মুনাব্বি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে এখানে হাসানোর কথা বলতে এমন কথা বোঝানো হয়েছে যেখানে গীবত, মুসলমানদের কষ্ট দেওয়া বা কোনো গুনাহের দিকে পাওয়া যায়, অন্যথা নিছক ঠাট্টার কথায় এই কঠোর হুঁশিয়ারি নেই। কৌতুক অভিনেতারা মনোযোগ দিন। মিরআত ষষ্ঠ খণ্ডের 463 পৃষ্ঠায় রয়েছে এই মহান বাণী থেকে বর্তমানের ভারেরা অর্থাৎ কৌতুক অভিনেতারা শিক্ষা গ্রহণ করুক, যারা মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করে, যাদের উপার্জন মানুষের হাসানো। হাদিসের এই অংশের অধীনে জিহ্বার কারণে যত পদস্থলন রয়েছে পায়ের পদস্থলনের চেয়ে জিহ্বার পদস্থলন অর্থাৎ পিছলে যাওয়া বেশি বিপজ্জনক, কারণ পায়ের পদস্থলনে শরীর আঘাতপ্রাপ্ত হয় কিন্তু জিহ্বার পদস্থলনে হৃদয়, প্রাণ, ইমান আহত হয়। জিহ্বার পদস্থলন থেকেই হত্যা ও রক্তপাত হয়। জিহ্বার পদস্থলনের কারণেই মানুষ ধর্মচ্যুত হয়ে যায়। ইবলিশ অর্থাৎ শয়তান তার জিহ্বার পদস্থলনের শাস্তি এখনো ভোগ করছে। কমেডি শো এর মাসআলা, কমেডিয়ানদের ঠাট্টা তামাশার শো সামগ্রিকভাবে নাজায়েজ, কারণ এতে অন্যদের উপহাস করা বা দর্শকদের উপহাস করার শিক্ষা দেয়া এবং অনেকের মনকে আঘাত করা হয়। একইভাবে অশ্লীলতা ও ভয়াপনার কাজ, এর ব্যবহারও ইশারা ইঙ্গিতে বিদ্যমান থাকে। নির্দিষ্ট ব্যক্তিদের গীবত বা তাদের বাধ্যবাধকতা নিয়ে ঠাট্টা করাও সাধারণ ব্যাপার। যারা উপস্থিত থাকে তাদের এবং যারা অনুপস্থিত থাকে তাদের আকৃতি প্রকৃতি নিয়ে ঠাট্টা করাও পাওয়া যায়, এবং গীবতের পাশাপাশি অপবাদের রূপক ঘটতে থাকে। অনেক সময় কুফরও সংগঠিত হচ্ছে। মোট কথা, এই সমস্ত বিষয় থেকে মুক্ত হওয়া খুব কঠিন। তাই এমন প্রোগ্রামের উপর নাজায়েজের হুকুম হবে, এমন শো করা, করানো, দেখা, দেখানো, এর মজুরি নেওয়া দেওয়া, এর ভিডিও অডিও শোনা শোনানো, মানুষ দেখবে শুনবে, এর জন্য ভাইরাল করা ইত্যাদি হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাতের কাজে দ্রুততা করা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক কাজে ধীরস্থিরতা ভালো, আখিরাতের কাজ ছাড়া। হাদিসের ব্যাখ্যা, অর্থাৎ দুনিয়ার কাজে দেরি করা ভালো, কারণ হয়তো সে কাজ খারাপ হতে পারে এবং দেরি করলে তার খারাপ দিকটি জানা যাবে এবং আমরা তা থেকে বিরত থাকতে পারবো। কিন্তু আখিরাতের কাজ তো ভালোই ভালো, তাই সুযোগ পেলেই তা করে ফেলো, কারণ দেরি করলে হয়তো সুযোগ হাতছাড়া হয়ে যাবে। অনেক সময় দেখা গেছে যে কিছু লোক যখন হজের সুযোগ পেয়েছিল তখন করেনি, পরে আর করতে পারেনি। আল্লাহ পাক বলেন, পারা দুই সূরা বাকারা আয়াত নম্বর 148, অনুবাদ, এবং ভালো কাজে দ্রুততা করো, শয়তান নেক কাজে দেরি করিয়ে অবশেষে তা থেকে বিরত রাখে। ভালো কথা বলা আল্লাহ পাকের তৌফিক। এবং হযরত ইমাম আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, জিহ্বার কথা বলা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব ফেলে। ভালো কথা বললে আল্লাহ পাকের তৌফিক এবং মন্দ কথা বললে লাঞ্ছনা ও অপমান। শব্দগুলোর হেফাজত করো। কেউ বলেছেন, ভাবনার হেফাজত করো, এগুলো শব্দে পরিণত হয়। শব্দগুলোর হেফাজত করো, এগুলো কাজে পরিণত হয়। কাজের হেফাজত করো, এগুলো চরিত্রে পরিণত হয়। চরিত্রের হেফাজত করো, এগুলো পরিচয়ে পরিণত হয়। অন্যদেরও জিহ্বা আছে, নিজের জিহ্বাকে অন্যের দোষটি দিয়ে কলুষিত করো না, কারণ দোষ তোমারও আছে এবং জিহ্বা অন্য লোকদেরও আছে, সেই কথায় কল্যাণ নেই। মুসলমানদের প্রথম খলিফা হযরত সাইয়েদনা সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই কথায় কোনো কল্যাণ নেই যার উদ্দেশ্য আল্লাহ পাককে খুশি করা নয়। ঠোঁট দিয়ে শিস শি আওয়াজ করে কাউকে ডাকা বা মনোযোগ আকর্ষণ করা ভালো ভঙ্গি নয়। জানা থাকলে নাম বা কুনিয়ত উপনাম দিয়ে ডাকা উত্তম, কারণ এটি সুন্নত। যদি নাম জানা না থাকে তবে সেই স্থানের প্রচলিত অনুযায়ী মার্জিত ভঙ্গি ও শব্দে ডাকা উচিত। যখনই কোনো মুসলমানকে ডাকা হবে তখন তার মন খুশি করার সওয়াব অর্জনের নিয়ত করে উত্তম থেকে উত্তম ভঙ্গি অবলম্বন করা উচিত এবং পুরো নাম বলা উচিত। সেই সাথে সুযোগ অনুযায়ী শেষে ভাই বা সাহেব ইত্যাদি শব্দ যোগ করা উচিত। হজ করে থাকলে হাজি শব্দটিও যোগ করা যায়। কারো ডাকে সারা দিয়ে লাব্বাইক বলা, যাকে ডাকা হয়েছে তার জন্য উত্তম হলো লাব্বাইক অর্থাৎ আমি হাজির বলা। তবে স্থান কাল পাত্র বিবেচনা করা উচিত, এমন যেন না হয় যে আপনার লাব্বাইক বলায় সামনে থাকা ব্যক্তি কনফিউজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনী পরিবেশে কারো ডাকে কখনো কখনো জবাবে লাব্বাইক বলা হয়, যা শুনতে খুব ভালো লাগে এবং এর মাধ্যমে একজন মুসলমানের মনে আনন্দ সৃষ্টি হতে পারে। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির পিতা হযরত আল্লামা নকী আলী খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, যখন কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতো তখন তিনি তাকে জবাবে লাব্বাইক অর্থাৎ আমি হাজির বলতেন। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের লাব্বাইক বলে জবাব দেওয়ার কথা হাদিসে পাকে বর্ণিত হয়েছে। এছাড়াও একজন ওলি আল্লাহর কাছ থেকেও এর প্রমাণ পাওয়া যায়, যেমন কোটি কোটি হাম্বলিদের মহান ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে মাসআলা জানার জন্য যখন কেউ তার দিকে মনোযোগ আকর্ষণ করতেন তখন তিনি প্রায়শই লাব্বাইক বলতেন। মাসনুন দোয়া সমূহের প্রসিদ্ধ কিতাব ফিসনা হাসিন এর মধ্যে রয়েছে, যখন কোনো ব্যক্তি তোমাকে ডাকে তখন জবাবে বলো লাব্বাইক, হে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানদেরকে সুন্দর নামে ডেকে তার হৃদয়ে আনন্দ দানকারী নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। বিজয় খতামিন নবীগিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ঠাট্টা করে সে মানুষের চোখে ছোট হয়ে যায়। হযরত সাইয়েদনা ইবনে উমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, তোমরা একে অপরের সাথে ঠাট্টা তামাশা করো না, কারণ এভাবে হাসি ঠাট্টার মাধ্যমে মনে ঘৃণা জন্মে যায়। হযরত ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বলা হয় যে প্রত্যেক জিনিসের বীজ আছে এবং শত্রুতার বীজ হলো ঠাট্টা অর্থাৎ হাসি ঠাট্টা, এবং আরো বলা হয়েছে যে ঠাট্টা অর্থাৎ হাসি ঠাট্টা বুদ্ধি কেড়ে নেয় এবং বন্ধুদের আলাদা করে দেয়। হে আল্লাহ পাক আমাদেরকে মানুষকে নিয়ে উপহাস করা এবং মনে কষ্ট দেয়া হাসি ঠাট্টা তামাশা করা থেকে রক্ষা করুন এবং মুসলিমদের প্রতি শ্রদ্ধা বোধ দান করুন, আমিন। বিজয়ী খাতামিন নবীগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবিরা গুনাহের সংজ্ঞা, পারা 27 সূরা আন-নাজম আয়াত 32 এর অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ভাষা, কানজুল ইমানের অনুবাদ, ওই সব লোক যারা মহাপাপ সমূহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে, এর ব্যাখ্যায় সিরাতুল জিনান নবম খণ্ড পৃষ্ঠা 567 রয়েছে, গুনাহ হল সেই কাজ যার কর্তা শাস্তির যোগ্য, অথবা এভাবে বলা যায় যে নাজাইজ কাজ করাকে গুনাহ বলে। অতএব গুনাহ দুই প্রকার, সগীরা অর্থাৎ ছোট এবং কবিরা অর্থাৎ বড়। কবিরা গুনাহ হল যা করার কারণে দুনিয়াতে শরীয়তের বিধান অনুযায়ী শাস্তি হাদের জারি হয়, যেমন হত্যা, ব্যভিচার এবং চুরি ইত্যাদি, অথবা যার উপর আখিরাতে শাস্তির ওয়াদা অর্থাৎ ধমক থাকে, যেমন গীবত, চগলখড়ি, আত্মহংকার এবং লৌকিকতা ইত্যাদি, এবং অশ্লীলতার মধ্যে প্রত্যেক জঘন্য উক্তি, কর্ম অর্থাৎ খারাপ কথা ও খারাপ কাজ, এবং সমস্ত সগীরা ও কবিরা অর্থাৎ সকল ছোট বড় গুনাহ অন্তর্ভুক্ত। তবে এখানে এই আয়াতের অংশে ফাওয়াহিশ অর্থাৎ অশ্লীলতা দ্বারা সেই কবিরা অর্থাৎ বড় গুনাহসমূহ উদ্দেশ্য, যাদের কুৎসিততা অর্থাৎ খারাপি এবং অনিষ্টতা অনেক বেশি, যেমন ব্যভিচার করা, হত্যা করা এবং চুরি করা ইত্যাদি। আত্ম অহংকারের সংজ্ঞা। হে আশিকানে রসুল, বর্ণিত তাফসিরে গুনাহের আলোচনার মধ্যে আত্ম অহংকারেরও উল্লেখ করা হয়েছে। আত্ম অহংকারকে আরবিতে অজুব বলে। মাকতাবুল মদিনা 352 পৃষ্ঠার কিতাব বাতনিনি বিমারিও কি মালুমাত পৃষ্ঠা 36 ও 37 অজুব অর্থাৎ আত্ম অহংকারের সংজ্ঞা এভাবে লেখা আছে, নিজের কামালিয়াতকে, যেমন জ্ঞান বা সম্পদ বা আমল, নিজের দিকে সম্বন্ধ করা, এবং এই ভয় না থাকা যে এটি ছিনিয়ে নেওয়া হবে, অর্থাৎ আত্ম অহংকারী ব্যক্তি নিয়ামতকে প্রকৃত দাতার অর্থাৎ আল্লাহ পাকের দিকে সম্বন্ধ করতে ভুলে যায়, অর্থাৎ প্রাপ্ত নিয়ামত যেমন সুস্থতা এবং সৌন্দর্য বা সম্পদ বা মেধা অথবা সুমধুর কণ্ঠস্বর বা পদমর্যাদা ইত্যাদি নিজের কৃতিত্ব মনে করা, এবং এটা ভুলে যাওয়া যে সব আল্লাহ পাকেরই দান, এবং আল্লাহ পাক যখন ইচ্ছা তখন দেওয়া কামালিয়াত বা দান করা গুণ ফিরিয়েও নিতে পারেন। 70 বছরের আমল বরবাদ, আত্ম অহংকার নেক আমলের জন্য মারাত্মক ধ্বংসাত্মক, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, অজব অর্থাৎ আত্ম অহংকার 70 বছরের আমল বরবাদ করে দেয়, গুনাহের চেয়েও বড় অপরাধ। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আত্ম অহংকারের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করে বলেন, যদি তোমাদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত নাও হয় তবু আমি তোমাদের উপর গুনাহের চাইতেও বড় একটি অপরাধের ভয় করি, আর তা হল অজব অর্থাৎ আত্ম অহংকার। এই মুবারক বাণীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অজবকে একটি অত্যন্ত বড় গুনাহ বলে আখ্যায়িত করেছেন, এবং প্রকৃত মুসলমানের উপর যে কোনো প্রকাশ্য ও গোপন গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। যেমন আল্লাহ পাক পবিত্র কুরআনের পারা 8 সূরা আনআম আয়াত 120 ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া যারু যাহিরাল ইসমি ওয়াল বাতিনাহু, কানজুল ইমানের অনুবাদ, এবং ছেড়ে দাও প্রকাশ্য ও অপ্রকাশ্য পাপ। আত্ম অহংকারের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। হযরত ইমাম আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, যে ব্যক্তি জ্ঞান, আমল এবং অর্থের মাধ্যমে নিজের আত্মায় পূর্ণতা অর্থাৎ গুণ জানে, তার দুটি অবস্থা আছে। নাম্বার 1, এর মধ্যে একটি হলো যে সে সেই পূর্ণতা হারানোর ভয় করে এবং এই আশঙ্কা করে যে এই গুণটি পরিবর্তন হয়ে যাবে বা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে, তাহলে এমন ব্যক্তি আত্ম অহংকারী নয়। নাম্বার 2, দ্বিতীয় অবস্থা হলো সে এর বিলুপ্তির অর্থাৎ কমে যাওয়া বা শেষ হওয়ার ভয় করে না, বরং সে এই বিষয়ে সন্তুষ্ট ও খুশি থাকে যে আল্লাহ পাক আমাকে এই নিয়ামত দান করেছেন, এতে আমার নিজের কোনো কামালিয়াত নেই, এটিও আত্ম অহংকার নয়। এবং এর একটি তৃতীয় অবস্থাও আছে যা আত্ম অহংকার, এবং তা হলো সেই পূর্ণতা হারানোর অর্থাৎ এগুণ কমে যাওয়া বা শেষ হওয়ার ভয় করে না, বরং এতে সে সন্তুষ্ট এবং খুশি থাকে, এবং তার খুশির কারণ এই হয় যে এটি একটি পূর্ণ নিয়ামত এবং কল্যাণ ও উচ্চ মর্যাদা। সে এই জন্য খুশি হয় না যে এটি আল্লাহ পাকের দান ও নিয়ামত, বরং এই আত্ম অহংকারী বান্দা এর খুশির কারণ এই হয় যে সে এটিকে নিজের গুণ এবং নিজেরই কামালিয়াত মনে করে, সে এটিকে আল্লাহ পাকের দান ও নিয়ামত মনে করে না। আত্ম অহংকার একটি পরীক্ষিত চিকিৎসা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তাদের জুহদ অর্থাৎ ত্যাগ এবং তাকওয়া তথা খোদাভীতির পরও এই কামনা করতেন যে হায় যদি তারা মাটি, তুষ বা পাখি হতেন, তাহলে একজন দূরদর্শী অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি কিভাবে তার আমল নিয়ে আত্ম অহংকার করতে পারে বা গর্ব করতে পারে, এবং কিভাবে সে নিজের সম্পর্কে নির্ভীক হতে পারে। এটি আত্ম অহংকারের চিকিৎসা, যা আত্ম অহংকারের মূলকে সম্পূর্ণভাবে কেটে ফেলে। যখন আত্ম অহংকারে আক্রান্ত ব্যক্তি এই চিকিৎসা পদ্ধতি অনুযায়ী আত্ম অহংকারের চিকিৎসা করে, যখন তার হৃদয়ে আত্ম অহংকার প্রবল হয়, তখন নিয়ামত হারানোর ভয় তাকে গর্ব করা অর্থাৎ অহংকার করা করা থেকে রক্ষা করে। বরং যখন সে কাফির ও ফাসিকদের দেখে যে কোনো গুনাহ ছাড়াই তার ঈমান ও আল্লাহর আনুগত্যের সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, তখন সে ভয় পেয়ে এই চিন্তা করে যে সত্তার এই বিষয়ে কোনো পরোয়া নেই, যে তিনি কোনো অপরাধ ছাড়াই কাউকে বঞ্চিত করবেন বা কোনো মাধ্যম ছাড়াই কাউকে দান করবেন, তিনি প্রদত্ত নিয়ামত ফিরিয়েও নিতে পারেন। কত ঈমানদার মুরতাদ হয়ে এবং আনুগত্যকারী অর্থাৎ নেক মুসলমান ফাসিক হয়ে খারাপ পরিণতির শিকার হয়েছে। যখন মানুষ এভাবে চিন্তা করবে তখন তার মধ্যে আত্ম অহংকার বাকি থাকবে না। হুব্বে যা ও খুদ পছন্দি কি মিটা দে আদাতে, ইয়া ইলাহি বাগে জান্নাত কি আতা কর রাহাতে, আমিন বিজয় খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আত্ম অহংকারের আটটি কারণ ও চিকিৎসা। ইমাম আবু হামিদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইহিয়াউল উলুমে উযুব অর্থাৎ আত্ম অহংকারের এই আটটি কারণ এবং সেগুলোর চিকিৎসা বর্ণনা করেছেন। নাম্বার এক, প্রথম কারণ, নিজের শারীরিক সৌন্দর্যের কারণে আত্ম অহংকারে ভোগা। এর চিকিৎসা হলো বান্দা তার আভ্যন্তরীণ নোংরামিগুলোর প্রতি মনোযোগ দেবে এবং তার শুরু ও শেষ অর্থাৎ শুরুতে সে ছিল এক ফোঁটা নোংরা পানি এবং শেষে হবে পচা মৃতদেহ সম্পর্কে চিন্তা করবে। দ্বিতীয় কারণ, নিজের শক্তি ও ক্ষমতার উপর গর্ব করা। এর চিকিৎসা হলো বান্দা এই বিষয়ে চিন্তা করবে যে আল্লাহ পাক সামান্য একটি পরীক্ষা অর্থাৎ অসুস্থতা দুর্ঘটনা ইত্যাদি দিয়েও এই শক্তি ফিরিয়ে নিতে পারেন। তৃতীয় কারণ, বুদ্ধি ও মেধার কারণে আত্ম অহংকারে ভোগা। এর চিকিৎসা হলো বান্দা এই বিষয়ে চিন্তা করবে যে কোনো রোগ বা দুর্ঘটনার কারণে এই নিয়ামত কেড়ে নেওয়া যেতে পারে। চতুর্থ কারণ, উচ্চ বংশের উচ্চ পরিবার হওয়ার কারণে গর্ব করা। এর চিকিৎসা হলো বান্দা এই বিষয়ে চিন্তা করবে যে নিজের পূর্বপুরুষদের অর্থাৎ বাপ দাদাদের মতো নেক আমল না করা সত্ত্বেও কিভাবে তাদের স্তরে পৌঁছাতে পারে। পঞ্চম কারণ, জালিমের সমর্থন করে গর্ব করা এবং দিনদার ও জ্ঞানীদের প্রতি নিজের সম্বন্ধকে গুরুত্ব না দেওয়া। এর চিকিৎসা হলো বান্দা এই জালিম লোকদের আখিরাতের পরিণতির দিকে নজর রাখবে এবং চিন্তা করবে যে জালিম লোকেরা তো আল্লাহ পাকের ক্রোধের যোগ্য। ষষ্ঠ কারণ, নিজের চাকর বাকর ইত্যাদির উপর গর্ব করা। এর চিকিৎসা হলো বান্দা নিজের দুর্বলতার প্রতি মনোযোগ দিবে এবং এটা মনে রাখবে যে সমস্ত মানুষ আল্লাহ পাকের দুর্বল বান্দা। সপ্তম কারণ, মাল দৌলতের উপর গর্ব করা। এর চিকিৎসা হলো বান্দা মাল দৌলতের বিপদ আপদ এর অধিকার এবং এর থেকে সৃষ্ট ফিতনাগুলোকে সামনে রাখবে। অষ্টম কারণ, নিজের ভুল মতামতের উপর গর্ব করা। এর চিকিৎসা হলো বান্দা নিজের মতামতের সঠিকতার উপর কখনই ভরসা করবে না অর্থাৎ চিন্তা করবে যে হয়তো আমার মতামত ভুল হতে পারে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পথভ্রষ্ট যুবক ভালো হতে শুরু করলো। হে আশিকানে রসুল, আত্ম অহংকার এবং অন্যান্য খারাপি সম্পর্কে জানতে, গুনাহের অভ্যাস দূর করতে এবং নেক আমলের উদ্দীপনা বাড়াতে দাওয়াত ইসলামী দিনী পরিবেশে সর্বদা যুক্ত থাকুন। দাওয়াত ইসলামী দিনী পরিবেশে পথভ্রষ্ট মানুষের সংশোধন হয়, এর একটি মাদানী বাহার আপনাদের শোনাচ্ছি। লাহোর পাঞ্জাবের এক যুবক খেলার খুব ভক্ত ছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলা আর খেলা এবং শুধু খেলাই ছিল তার কাজ। তার আব্বু, যিনি একটি মসজিদের ইমামও ছিলেন, তিনি তাকে অনেক বোঝাতেন কিন্তু সে বিরত থাকতো না। খেলার নেশা এতটাই বাড়লো যে সে মাআযাল্লাহ জুয়া খেলাও শুরু করলো। খেলার মাঠ ছাড়াও বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত গলি ও বাজারে ঘোরাঘুরি করা, ইন্টারনেট ক্যাফেতে যাওয়া তার প্রিয় শখ ছিল। সত্য কথা বলার অভ্যাস ছিল না, যার কারণে যখন রাতে দেরিতে বাড়ি ফিরত তখন দেরির কারণে মিথ্যা বলত। তার জীবনে পরিবর্তন এভাবে এলো যে তার আব্বু দাওয়াত ইসলামের দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত একজন ইসলামী ভাইকে তার অবস্থা জানালেন এবং তার সংশোধনের জন্য অনুরোধ করলেন। সেই ইসলামী ভাইয়ের ইনফিরাদি কোশিশ তথা ব্যক্তিগত প্রচেষ্টায় সে দুই তিনবার সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণের পর তিন দিনের সুন্নত শেখানোর কাফেলার মুসাফির হয়ে গেল। আশিকানের রসুলের সাহচর্যে সে এমন সুন্নত ইত্যাদি শিখতে পারলো যা সে আগে জানত না। যখন সে কাফেলা থেকে ফিরল তখন তার সংকল্প ছিল যে এখন সমাজে একজন সৎ ও ভালো মানুষ হয়ে জীবন যাপন করবে। আল্লাহ পাকের রহমতে সে দাওয়াতে ইসলামী দিনী পরিবেশের সাথে যুক্ত হয়ে গেল। রবকে দর পর ঝুকে ইলতিজায় করে বাবে রহমত খুলে কাফিলে মে চলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।